আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
আমরা এখন কথা বলছি জনাব এ এস এম হুমায়ুন কবিরের সাথে। তিনি ডিরেক্টর জেনারেল এনআইডি রেজিস্ট্রেশন উইং, ইলেকশন কমিশন সেক্রেটারি। তিনি বাংলাদেশ সরকারের একজন এডিশনাল সেক্রেটারি। জনাব হুমায়ুন কবির, এসবিএস বাংলা আপনাকে স্বাগত।
থ্যাংক ইউ। আমি এসবিএস এর সাথে যারা সংশ্লিষ্ট এবং যারা এটার সাথে জড়িত আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
তো আমি আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই যে এনআইডি নিয়ে, আমরা যারা বিদেশে আছি তাদের জন্য এনআইডি দেওয়া হচ্ছে, তো এই বিদেশে বসবাসরত বাংলাদেশি বা যারা এনআরবি যারা আছে তাদের জন্য এনআইডি কার্ডের নিবন্ধন করা কতটা গুরুত্বপূর্ণ?
আমার তো মনে হয় যে এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এটা না করলে বাংলাদেশে আমাদের যে বিদেশে আমাদের যে বাংলাদেশি নাগরিকরা বসবাস করেন তাদের প্রতি অবজ্ঞা করা হয় এবং তাদের অধিকার আছে ভোটার হওয়ার এবং তাদের পরিচয়, নাগরিক যে পরিচয়, সেই পরিচয়টা নিশ্চিত হওয়ার। এবং যেহেতু এখন নাগরিক পরিচয় পত্র যেটা বা জাতীয় পরিচয়পত্র যেটা, এটার মাধ্যমে বাংলাদেশের সকল ধরনের কাজে এটা ব্যবহার করা হয়। সুতরাং এখানে ওনারা থাকলেও ওনাদের সব কিছুই তো দেশে রয়েছে, সুতরাং দেশে গেলে এটা ছাড়া ওনারা তো এখন আর কোনো কাজ করতে পারবেন না। আগে এটার প্রয়োজন ছিল না, কিন্তু এখন এটার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সরকার সব জায়গায় এটার বাধ্যবাধকতা আরোপ করেছে আইন করে।
তো এখন আমি জানতে চাচ্ছি যে বিদেশে বসবাসরত যারা বাংলাদেশি আছেন তারা এই নিবন্ধন করার জন্য কি কি পদক্ষেপ নেবেন? তারা কি নির্বাচন কমিশনে আবেদন করবেন?
যে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে আপনার গেলে এটা ডেফিনেটলি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইট, সো আপনাকে নির্বাচন কমিশন সচিবালয়ের ওই ওয়েবসাইটে যেতে হবে। যে নির্বাচন কমিশনের অধীনেই যেহেতু এনআইডি প্রস্তুত হয় বা ভোটার রেজিস্ট্রেশন করা হয়, সুতরাং আপনাকে ওখানেই আবেদন করতে হবে।
একটু আগে বলছিলেন যে ভোটার বিদেশে বসবাসরত বাংলাদেশিরা ভোটাধিকার পাবে, তো এই ভোটাধিকার এবং অন্যান্য আইনি সুবিধা সম্পর্কে আরেকটু জানতে চাই।
ইনফ্যাক্ট আমাদের 1972 সাল থেকেই এই যে আপনার হচ্ছে ব্যালট পেপারের মাধ্যমে ভোটের যে ব্যবস্থা, পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে আইনি একটা কাভারেজ আছে, কিন্তু এই 53 বছরে একটি ভোটও এই প্রক্রিয়ায় কালেকশন করা হয়নি বা কেউ ভোট দেয়নি বা দেওয়া ব্যবস্থা করা হয়নি। তো এখন যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে এবার বিদেশিদের যাতে ওনারা ভোট দিতে পারেন সেইটা কথার কথায় না রেখে বাস্তবে রূপ দিতে চাচ্ছেন, সুতরাং ওনার এই প্রত্যাশা এটা রাষ্ট্রীয় প্রত্যাশা। রাষ্ট্রীয় প্রত্যাশা পূরণের দায়িত্ব এখন নির্বাচন কমিশনের উপর বর্তেছে এবং নির্বাচন কমিশন সেজন্যেই যাতে বিদেশিরা ভোট দিতে পারেন তার জন্যে যে সমস্ত কাজ করা দরকার সেই কাজগুলো শুরু করেছে এবং কোন প্রক্রিয়াতে ওই বিদেশিরা যারা বসবাস করেন তাদেরকে সম্পৃক্ত করা যায় সেই জন্যে ব্যাপকভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, চেষ্টা করা হচ্ছে যাতে আমরা আমাদের যে সমস্ত ভাইয়েরা বিদেশে বসবাস করেন তারা যেন ভোটের সাথে সম্পৃক্ত হতে পারেন। একটা বিষয় একটু পরিষ্কার করে রাখি, বাংলাদেশে যারা বসবাস করে তারাও কিন্তু সবাই ভোট দেন না, কিন্তু ভোটের ব্যবস্থা থাকে। বিদেশে ভোটের ব্যবস্থা করলে আমাদের যে 1,40,00,000 থেকে 1,50,00,000 লোক বিদেশে থাকেন তারা যে সবাই ভোটের আওতায় আসবেন বা ভোট দেবেন এমনটা কিন্তু না, নানান কারণে সেটা সম্ভব না। কিন্তু ভোটের ব্যবস্থা যদি রাখা যায় তাহলে তো সবাই বুঝবে যে আমার জন্য ব্যবস্থাটা আছে।
সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো ব্যক্তিগত তথ্য ফাঁস, এটা নিয়ে আপনি সেমিনারে অনেক কথা হয়েছে। তো আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের তথ্য কিভাবে সুরক্ষিত থাকবে?
আমার যেটা মনে হয় এই যে ডেটা ফাঁসের যে বিষয়টা আপনি বললেন এটার জন্যে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয় থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং যাতে করে কোনোভাবেই নাগরিকদের এই ডেটা যেটাকে আমরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যে ডলার, এই ডলার চেয়ে মূল্যবান মনে করা হচ্ছে বা আমরা মনে করছি, এই তথ্য কোনোভাবেই অন্যের কাছে না যায় এবং বাংলাদেশের এই 20 কোটি মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য পুনন্তকার চেষ্টা করছে এবং এটার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে যাতে কোনোভাবেই কোনো ডাটা ফাঁস না হতে পারে সেজন্য যারা এই ডাটার সুবিধা ব্যবহার করে তাদেরকে এমনভাবে এখন থেকে ডাটা প্রদান করার সিদ্ধান্ত হয়েছে যে তারা ডাটাটি পাবেনই না, তারা ডাটাটা আমাদের কাছে দিলে আমরা ওই ডাটার প্রেক্ষিতে আমরা চেক করে ইয়েস নো বলে দেব। সুতরাং বাইরের কারো আর নির্বাচন কমিশনের ডাটার অ্যাক্সেস থাকবে না, কিন্তু তিনি পরীক্ষাটা করে নিতে পারবেন, যাচাইটা করে নিতে পারবেন।
বিদেশে বসবাসরত বাংলাদেশিরা একটা এনআইডি পরিষেবা পাবে, তো এজন্য কি অস্ট্রেলিয়ায় কোনো পরিষেবা কেন্দ্র বা কনস্যুলার ডেস্ক কি আপনারা করছেন কি না?
হ্যাঁ, আমরা এজন্যই এসেছি এবং এক সপ্তাহ আগে, মানে আরও 9-10 দিন আগে আমাদের টেকনিক্যাল টিম এসেছে উইথ অল টাইপ অফ ইকুইপমেন্টস। অর্থাৎ একজন ভোটার বানাবার জন্যে আমরা তার ছবি তুলি, একদম লাইভ ছবি তুলি এবং তার 10 আঙ্গুলের ছাপ নিই এবং তার যে তথ্যগুলো ওই ফর্মের মাধ্যমে দেওয়া হয় সেটা অনলাইনও হতে পারে, আবার আপনার হার্ড পেপারও হতে পারে, এই তথ্যগুলো মিলাই তো এনআইডি করা হয়। তো ওই যে ইকুইপমেন্ট লাগে আপনার হচ্ছে স্ক্যানার লাগে, ক্যামেরা লাগে এবং ব্রড উইথ কানেকশন লাগে, ব্রডব্যান্ড কানেকশন যেটা, হ্যাঁ সেই সবগুলো এখানে কিন্তু এস্টাবলিশ করা হয়েছে। আমরা কিন্তু এখানে ওই কানেকশন নিয়েছি এবং দেশ থেকে আমরা ওই ইকুইপমেন্টসগুলো নিয়ে এসেছি এবং ওই ইকুইপমেন্টসগুলো কীভাবে ব্যবহার করা হবে এবং এর ব্যবহারকারী কারা হবে তাদেরকেও সিলেক্ট করা হয়েছে এবং আমাদের লোকজন আপনার হচ্ছে ক্যানবেরাতে অ্যাজ ওয়েল অ্যাজ সিডনিতে ওনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে এবং ওনারা যতক্ষণ পর্যন্ত না এই কাজটি সুচারুরূপে বা ভালোভাবে করতে সক্ষম হবে ততক্ষণ পর্যন্ত এই প্রশিক্ষণ আমরা দিচ্ছি।
বলছিলেন সেমিনারে যে অনলাইনে তার আবেদন করতে পারবে এবং এর পাশাপাশি কি মোবাইল অ্যাপের মাধ্যমে কি আবেদন করতে পারবে এবং এই প্রক্রিয়াটা কতটা নিরাপদ এবং ইউজার ফ্রেন্ডলি?
না, মোবাইল অ্যাপ আমরা করি নাই, এটা হচ্ছে মোবাইলেও যদি আপনি ওই ওয়েবসাইটে যে কাজ করেন আপনি করতে পারবেন। তা আমাদের ওই ওয়েবসাইটে যে আপনি ফর্মটা পাবেন, পাওয়ার পরে ওই জায়গা থেকে আপনি ফর্মটা কিন্তু আপনার সিস্টেমে আপনি ওই ইয়ে থেকে থ্রো করতে পারবেন। এই যে আমরা যেমন ওয়েস্টার্ন কান্ট্রিতে বা অস্ট্রেলিয়া আসতে হলে আমরা ভিসার জন্য আবেদন করি না, একটা স্টেপ শেষ হওয়ার পরে তারপরে আপনি সেকেন্ড স্টেপে যেতে পারেন, সেকেন্ড স্টেপ শেষ করার পরে আপনি থার্ড স্টেপে যেতে পারেন, এইভাবে আপনার ফর্মটা পূরণ করতে হবে। করার পরে লাস্টে আপনাকে বলে আপনি সাবমিশন করেন, যখন আপনি সাবমিট করবেন তখন সে আপনাকে পুরো ফর্মটা একটা পিডিএফ ফর্মে আপনাকে দিয়ে দেবে, তখন আপনি চেক করে দেখবেন যে আপনি যে তথ্য দিয়েছেন সঠিকভাবে এটা এসেছে কি না, আর যদি সঠিকভাবে না থাকে আপনি কিন্তু কারেকশন করতে পারবেন, কারেকশন করে আপনি সাবমিট করলে তখন আপনি একটা মেসেজ পেয়ে যাবেন, ওই মেসেজের ভিত্তিতে তখন ওই পিডিএফ ফর্মটা আপনি প্রিন্ট করে নেবেন এবং এটা নিয়ে যখন আপনি, আপনাকে যে ডেট দেওয়া হবে দূতাবাস থেকে ওইখানে যখন আপনি যাবেন, গেলে আপনার অনুকূলে যে সময় এবং যে তারিখ দেওয়া হবে সেই সময় এবং তারিখে আপনি এই ছবি এবং আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট যেটা বলি এটা দেওয়ার আপনি সুযোগ পাবেন। যেহেতু এটা একটা অতি গুরুত্বপূর্ণ একটা দলিল, যেই দলিলটা রাষ্ট্রীয় সকল সেবায় আপনার প্রয়োজন হবে, এই কাজটা আপনি একটু যত্ন করে করবেন, একটু মনোযোগ দিয়ে করবেন, যাতে ভুল না হয় তার জন্যে একটু যত রকম সতর্কতা অবলম্বন করা দরকার তত রকম সতর্কতা অবলম্বন করবেন এবং তথ্যগুলো ভালো করে একটু যাচাই করে নেবেন, কারণ ভুল হওয়ার পরে কিন্তু আপনার বিড়ম্বনা হবে, আপনাকে আবার সেই কারেকশন করতে হবে। কাজেই এটাই আমাদের পরামর্শ থাকবে সকল নাগরিকের কাছে, তাহলে কিন্তু আপনাকে আর আমাদের কাছে বারবার আসতে হবে না।
সাধারণত কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস একজন আবেদনকারীর প্রয়োজন হয়?
প্রথমত আপনার একটা অনলাইন জন্ম নিবন্ধন, এটা আইনিভাবে বাধ্যবাধকতা রাখা হয়েছে, আইনি বাধ্যবাধকতা, সুতরাং অনলাইন জন্ম নিবন্ধন, যেটা আগে লাগতো না, সুতরাং আপনাকে এখন একটা অনলাইন জন্ম নিবন্ধন আগেই করতে হবে। এবং আপনি জন্ম নিবন্ধনের এই তথ্য ওয়েবসাইট থেকে পাবেন। কি কি লাগবে বেসিক্যালি, ধরেন জন্ম নিবন্ধনের বেসিক শর্ত কি, আপনার কোনো এক জায়গায় জন্ম হয়েছে, আপনার একটা দিনে জন্ম হয়েছে একটা তারিখে, এবং আপনি ওই জন্মের তারিখ এবং ওই জন্মস্থান, এটা কিন্তু আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি এই তথ্যটি দিবেন এবং আপনি পিতামাতার যে তথ্য আছে সেই তথ্য দিবেন এবং আপনার যে ঠিকানা সেই ঠিকানা দিবেন। প্রবাসীদের ক্ষেত্রে যাদের জন্ম ওই দেশে হয়েছে উনি ওই দেশের জন্মের স্থান বলতে পারবেন, কিন্তু নিজ দেশে তার যে বাবার বা তার দাদার যে ঠিকানা সেই ঠিকানা উনি ব্যবহার করতে পারবেন। আপনারা যারা এর আগে নিবন্ধন করে এই দেশে এসেছেন কিন্তু স্মার্ট কার্ড পাননি, আপনারা আমাদেরকে ওই তথ্য দিলে আমরা আপনাদেরকে স্মার্ট কার্ড সরবরাহ করব। যদি কোনো কারণে আপনার স্মার্ট কার্ডটা প্রিন্ট হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রেও আপনি যদি এটা কোনোভাবে না পেয়ে থাকেন বা আপনার হাতে না পৌঁছে থাকে, তাহলে আপনারা আমাদেরকে তথ্য দিলে, বিশেষ করে ওই এনআইডি নাম্বারটা আমাদের লাগে, দিলে আমরা আপনাদেরকে এনআইডি দেওয়ার মানে স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করব। সেক্ষেত্রে আপনাদের সামান্য একটা ফিস দিতে হয়, 351 টাকা লাগে, খরচ টরচ দিয়ে বোধহয় 360 টাকার মতো লাগে। আমরা এই সেবাটা অস্ট্রেলিয়ায় চালু করেছি, আমাদের ক্যানবেরা মিশনে এবং সিডনি মিশনে, অর্থাৎ কনস্যুলার জেনারেল অফিসে এই সেবা চালু হয়েছে।
তো অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির, এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ।
এখন আমরা কথা বলছি অস্ট্রেলিয়ান বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জনাব মুরাদ ইউসুফের সাথে। তিনি এনআইডি বিষয়ে যে মিটিংটা হয়ে গেল তার একজন আয়োজক। জনাব মুরাদ ইউসুফ, এসবিএস বাংলা আপনাকে স্বাগত।
থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে ইনভলভ করার জন্য।
আমি জানতে চাচ্ছি যে এই যে ইভেন্টটা এখানে হয়ে গেল, বিদেশে বসবাসরত বাংলাদেশিরা এনআইডি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে কতটা সচেতন বলে আপনার মনে হয়?
এই সেশনটার কারণে হয়তো অনেকেই আগে আমাদের ভিতরে কনফিউজ ছিল, আমাদের এনআরবিদের ভিতরে, নন রেসিডেন্স বাংলাদেশি যারা, যেহেতু আমরা বিদেশে থাকি এনআইডিটা আমাদের সবাইরই দরকার। এর কারণ হচ্ছে বাংলাদেশ, আমরা বাইরে থাকলেও দেশে কিন্তু আমাদের অনেক কিছু আছে, সো ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট আইডি। এখন হয়তো অনেকে আগে জানতো না যেটা এনআইডি যে কত ইম্পর্ট্যান্ট, তো এই জন্য আমরা অ্যাওয়ারনেস করার জন্য যখন এই ডিজি সাহেব আমাকে আমার এক ফ্রেন্ডের থ্রুতে কল করছে, তো আমি বললাম যে আমরা একটা সেশন করি, আপনারা যখন আসবেন, ওনাদের মেইন টার্গেট ছিল ক্যানবেরাতে, সিডনিতে আসছে প্লেনে, প্লেন দিয়ে আমি বললাম যে আমাদের এখানে আসলে আমরা একটা ছোট ইনফরমেশন গ্যাদারিং করব, সেখানে আপনারা এক্সপ্লেন করলে মানুষ আরও জানবে যে এটা কত সহজে করা যায়, এটা কেন ইম্পর্ট্যান্ট। বাইরে যারা থাকেন তারা অনেক সচেতন, যার কারণে আজকে আপনি প্রেজেন্স দেখতেছেন যে অনেক লোক, আমরা কিন্তু অনেককে আবার স্টপ করছি কারণ আমাদের ক্যাপাসিটি ছিল লিমিটেড, এই কারণেই আমরা এই ছোটো আকারে শর্ট মেসেজে সবাইকে ডাকছি, ডেকে বললাম যে আমরাই অ্যারেঞ্জ করব, প্লিজ কাম ইন জয়েন।
আরেকটা বিষয়ে যেটা মানে আমাদের যে প্রবাসীরা যে একটু সবসময়ই ওয়ারিড থাকে, সেটা হচ্ছে ব্যক্তিগত তথ্য নিরাপত্তা। তো আপনার কি মনে হয় যে এই যে তারা যে সিস্টেমটার কথা বলছে আজকের মিটিংয়ে, তারা যেটা বললেন আর কি, তো এই বিষয়ে আপনার কি মতামত, আপনি কতটুকু আস্থা রাখতে পারেন?
এইটা কিন্তু আমাদের এখানে কোশ্চেনও ছিল, অনেকেই আমাদের যারা প্রেজেন্ট ছিলেন তাদেরও এটা একটা মেজর কোশ্চেন ছিল, এটা কিন্তু মেজর ইস্যু, কারণ ডাটাটা আমরা যারা বাইরে থাকি এই ডাটা ইজ সো ইম্পর্ট্যান্ট আমাদের কাছে, কারণ এই ডাটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। তো যেহেতু ওনাকে এই কোশ্চেনটা রেইজ করা হয়েছে, উনি বলছেন যে দে হ্যাভ টেকেন এনাফ সিকিউরিটি টু প্রোটেক্ট দ্য ডেটা, তা আমরা এখন পর্যন্ত আশ্বস্ত হতে পারি, যেহেতু ওনারা নেওয়ার আগে বলছেন যে ওনাদের এক্সাম্পল হিসেবে ওনারা কিছু ইস্যুতে এক্সেলেন্ট যেগুলো রেইজ হয়েছিলো ওগুলোকে ওনারা ব্লক করছেন এবং আরও ফিউচারে আরও সিরিয়াসলি আরও কীভাবে প্রোটেক্ট করা যায় সেইটা অ্যাকশনটা তারা নিচ্ছেন। তো এই জন্য আমরা আশ্বস্ত করতে পারি, আমি নিজেকে নিজে কনভিন্স হতে পারি যে আমার মনে হয় কারেন্ট গভর্নমেন্ট দে লটস অফ দি আন্ডারস্ট্যান্ড, বিকজ মেনি অফ দেম ফ্রম অনেকেই আপনার বাইরের দেশে থাকছে, তারা ডাটা নিয়ে কাজ করছে, ওদেরকেই আবার আমাদের ইউনিস গভর্নমেন্ট ওখানে ইনভলভ করাইছেন। সো আমি মনে করি তারা এটা সিরিয়াসলি নিচ্ছে এবং এটা কীভাবে প্রোটেক্ট করা যায় সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন আর কি।
এখানে তো তারা বলছেন যে বাইরে বসবাসরত বাংলাদেশিদের মানে ভোটার মানে তারা যাতে ভোট দিতে পারে এরকম ব্যবস্থা হতে করবে, তো এই এই ব্যবস্থায় বিদেশে বসবাসরত বাংলাদেশিদের অন্তর্ভুক্ত করার কি যথেষ্ট কাজ হচ্ছে মনে হচ্ছে আপনার?
আমি মনে করি ইটস এ গুড ইনিশিয়েটিভ, এটা আমাদের রাইট। আমরা বাই বোন বাংলাদেশি, আমরা যদিও নন রেসিডেন্ট বাংলাদেশি কিন্তু আমাদের বাংলাদেশ সম্পর্কে আমাদের অলওয়েজ একটা অ্যাটাচমেন্ট আছে এবং আমরা বাংলাদেশে আমাদের অবদান রাখতে চাই। এই জন্য ভোটিংটা হচ্ছে মেইন। এই সরকার যে ইনিশিয়েটিভটা নিচ্ছেন এবং ওনারা তো বললেন যে আমরা ভোট দিতে পারবো, উইচ ইজ আমি মনে করি ইটস এ ভেরি বিগ স্টেপ। আমাদের যারা নন রেসিডেন্ট বাংলাদেশে আসি, এনআরবি যারা আসি, আমরা এটার জন্য অনেকদিন অপেক্ষা করছিলাম যে আমরা তো আমাদের পক্ষে সম্ভব না যে দেশে গিয়ে ভোট দেওয়া, কিন্তু আমরা এখানে থেকে যে আমাদের রাইটটা আমরা যেহেতু অনেকভাবে কন্ট্রিবিউট করতেছি সেখানে আমরা আমাদের কোনো রাইট অ্যাপ্লাই করতে পারতেছি না। সো এই ভোটিংয়ের মাধ্যমে অ্যাটলিস্ট আমাদের রাইটটা আমরা এস্টাবলিশ করতে পারবো।
এনআইডি পাওয়ার ক্ষেত্রে যে কী ধরনের সমস্যায় আপনারা পড়তে পারেন?
এই জিনিসটা হয়তো আমি অত ভালোভাবে বুঝবো না, যেহেতু আমাদের ডিজি সাহেব ছিলেন ওখানে, উনি তো মোটামুটি যথেষ্ট এক্সপ্লেইন করছেন। তাছাড়া এখানে উনি একটা ইনফরমেশান প্যাক আমাদেরকে হ্যান্ড ওভার করছেন। তা আমরা বলছি যে আমরা বিভিন্ন যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে ওদেরকে আমরা ওটা পাস করবো, তো ওই জিনিসগুলো যখন সবার হাতে পৌঁছবে তাদের ভিতরে কি প্লাস মানে কি কি ধরনের চ্যালেঞ্জ আছে ওটা হয়তো ওরা যদি ফেস করে যে আমি বুঝতেছি না এই জিনিসটা যদি দেখে, তখন তারা হাইকমিশনের সাথে যোগাযোগ করতে পারে। কারণ ওনারা হাইকমিশনে একটা টিম ডেভেলপ করে দিয়ে যাচ্ছেন যারা এই কাজটা এক্সিকিউট করবেন, কারণ ওনাদের পক্ষে তো সবসময় এখানে আসা সম্ভব না। এদের পারপাসটা ছিল যে ওনাদেরকে ট্রেন আপ করা যে টিমটা কাজ করবে তাদের মেইন ইয়ের সাথে। আশা করি তারা এই সব চ্যালেঞ্জ যদি দেখে ওটা সলভ করার জন্য তারা হয়তো অবশ্যই পারবে।
তো অনেক ধন্যবাদ জনাব মুরাদ ইউসুফ, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য। আপনি কি আর কিছু যোগ করতে চান কিনা এবং SBS বাংলা শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা?
থ্যাংক ইউ আপনাকে আমাকে এখানে আনার জন্য। আমি SBS বাংলা প্রায় শুনি এবং SBS বাংলাকে আমি সাপোর্ট করি, এটা আমাদের বাংলাদেশিদের একটা ভয়েস এবং আপনি যে কষ্ট করে আমাদের কাছে আসছেন এই জন্য আপনাকেও ধন্যবাদ। এবং সকল শ্রোতা যারা আমাদের কথাগুলো শুনবে আমরা বলবো যে SBS বাংলাকে আরও স্প্রেড করতে কীভাবে স্প্রেড করা যায়, আমরা সবাই যাতে SBS বাংলাকে সাপোর্ট করি। এটা আমাদের নামটাই হচ্ছে SBS বাংলা, সো আমাদের বাংলাদেশি যারা আছেন বা বাংলাভাষী যারা আছেন তাদের জন্য এটা একটা মাউথ পিস হবে, এটাই আশা করি। থ্যাংক ইউ।
এরকম স্টোরি আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।